ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হল বাংলা অনুষ্ঠান।
শ্রোতা বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এখানে ওয়াশিংটনে এখন বৃহস্পতিবার দুপুর, বাংলাদেশে ভারতে বৃহস্পতিবার রাত। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আমাদের ভয়েস অফ আমেরিকার ওয়াশিংটন স্টুডিও থেকে স্বাগত জানাচ্ছি। আজ আমাদের অনুষ্ঠানে রয়েছে ঢাকা থেকে আমির খসরুর রিপোর্ট।
গত দুদিনে কমপক্ষে 10,000 মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
ঢাকা থেকে আরো রয়েছে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন।
রয়েছে কলকাতার সংবাদদাতা গৌতম গুপ্তের রিপোর্ট।
মুম্বাইয়ে বৃহস্পতিবার একটি পাঁচতলা বাড়ি ভেঙে পড়ে অন্তত 19 জনের প্রাণহানি হয়েছে বলে জানা যাচ্ছে।
তবে সবার প্রথমেই রয়েছে বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ পড়ছি শগুফতা নাসরিন কুইন। ঘূর্ণিঝড় হারভির কারণে বৃহস্পতিবার লুইজিয়ানা রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। ওদিকে টেক্সাস রাজ্যের পূর্বাঞ্চলে পানি কিছুটা কমেছে, কিন্তু সেখানে এখনও বিপুল পরিমাণে পানি জমে আছে। ঘূর্ণিঝড় হারভির কারণে কয়েকদিন ধরে ওই অঞ্চলে অবিরাম বৃষ্টি ও বন্যা হয়। আবহবিদরা অনুমান করছেন আজ বৃহস্পতিবার লুইজিয়ানার কিছু অংশে 10-20 সেন্টিমিটার বৃষ্টি হবে। এরপর আরকানসাস, মিসিসিপি, টেনেসি এবং কেন্টাকির দিকে ঝড়ের প্রভাব দেখা যাবে। জাতীয় ঘূর্ণিঝড় কেন্দ্র থেকে বলা হচ্ছে, যদিও হিউস্টন শহরে আরও বৃষ্টিপাতের ঝুঁকি নেই, কিন্তু সেখানে সর্বনাশা ও মারাত্মক বন্যার পানি এখনও আছে। সপ্তাহের বাকি দিনগুলোতে টেক্সাসের বোমন্ট ও লুইজিয়ানার দক্ষিণ পশ্চিমেও বন্যা থাকবে। টেক্সাসের ক্রসবিতে একটি রাসায়নিক প্রকল্পে দুটি বিস্ফোরণের পর লোকজনকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা তাজা বিমান মহড়া সহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। গোয়ামের একটি ঘাঁটি থেকে দুটি B-1 বোমারু বিমান, জাপানের একটি ঘাঁটি থেকে 4টি F-35 জঙ্গি জেট, কোরীয় উপদ্বীপের আকাশে শক্তি প্রদর্শনের 10 ঘণ্টার এক মহড়ায় অংশ নেয়। জাপানের জলসীমার আকাশে আমেরিকান জঙ্গি বিমানের সঙ্গে যোগ দেয় জাপানি সামরিক বিমান। কোরীয় উপদ্বীপের আকাশে দক্ষিণ কোরিয়ার জঙ্গি জেট যোগ দেয়। তারা পিলোনসং রেঞ্জ প্রশিক্ষণ এলাকায় তাজা অস্ত্র ব্যবহার করে। উত্তর কোরিয়া জাপানের আকাশে মধ্যবর্তী পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের দুদিন পর মিত্র দেশগুলো শক্তি প্রদর্শন করল। এর একদিন আগে আমেরিকান নৌবাহিনী ঘোষণা করে যে তাদের নাবিকরা হাওয়াইয়ের উপকূলে প্রতিরক্ষা ব্যবস্থার এক পরীক্ষায় সাফল্যের সঙ্গে মাঝারি পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। বৃহস্পতিবার অন্তত 20 জন রোহিঙ্গা প্রাণ হারায় যখন যে নৌকায় তারা মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে যাচ্ছিল, সেই নৌকো তলিয়ে যায়। বাংলাদেশের উপকূলরক্ষীরা মৃতদেহগুলো উদ্ধার করেছে, তাদের অধিকাংশই শিশু। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলেছে, অন্তত 18,000 রোহিঙ্গা মুসলিম বিগত সপ্তাহে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের সমন্বিত আক্রমণের ফলে সেনাবাহিনীর সঙ্গে নতুন করে যে লড়াই শুরু হয়, সেটা থেকেই রোহিঙ্গা মুসলিমরা পালাতে চেষ্টা করছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন, মিয়ানমারে গণতন্ত্রকে আমেরিকা সমর্থন করে এবং রাখাইন রাজ্যে উগ্রবাদী গ্রুপগুলোর আক্রমণের তীব্র সমালোচনা করেছেন তিনি। কিন্তু রাষ্ট্রদূত নিকি হেলি মিয়ানমারে নিরাপত্তা রক্ষীদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন বেসামরিক লোকজনদের ওপর আক্রমণ চালানো থেকে বিরত থাকে। তিনি বলেছেন, বর্মী নিরাপত্তা বাহিনী যখন আরও সহিংসতা প্রতিরোধ করার জন্য পদক্ষেপ নেবে, তখন তাদের আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলারও একটা দায়িত্ব রক্ষা করতে হবে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কর্মরত বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার কর্মীরা জানিয়েছেন, গত দুদিনে কমপক্ষে 10,000 মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ঢাকা থেকে রিপোর্ট পাঠিয়েছেন আমির খসরু।
কক্সবাজার সহ বাংলাদেশের সীমান্তবর্তী এলাকায় কর্মরত আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM এবং জাতিসংঘের বিভিন্ন সংস্থার মানবিক সহায়তাকারীরা ভয়েস অব আমেরিকাকে বৃহস্পতিবার জানিয়েছেন, গত দুদিনে কমপক্ষে 10,000 মিয়ানমারের রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। গত সোমবার IOM জানিয়েছিল যে এর আগের 6 দিনে 18,000 রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। তাদের ভাষ্য মোতাবেক গত 3-4 দিনে অনুপ্রবেশের সংখ্যা ব্যাপক হারে বেড়েছে। কমপক্ষে 15,000 রোহিঙ্গা এখন বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশে প্রবেশের অপেক্ষায় রয়েছেন। এদিকে সীমান্তে কড়াকড়ি আরোপের কারণে মিয়ানমারের রোহিঙ্গারা এখন নাফ নদীর মোহনা অর্থাৎ বঙ্গোপসাগরের কূল দিয়ে নৌকা করে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করছেন। এ ধরনের দুটো নৌকা বুধবার রাতে ডুবে গেলে এ পর্যন্ত 10 জন শিশু এবং 9 জন নারী অর্থাৎ 19 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। গত 2 দিনে নৌকা ডুবিতে 23 জন রোহিঙ্গা মারা গেছেন। এদিকে সীমান্তের নোম্যান্স ল্যান্ডে বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী BGB একটি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। আমির খসরু, ভয়েস অব আমেরিকা, ঢাকা।
আপনারা এই অনুষ্ঠান শুনতে পাচ্ছেন ভয়েস অব আমেরিকা ওয়াশিংটন থেকে।
পুরনো বাড়ি ধসে মুম্বাইতে অন্তত 19 জনের মৃত্যু হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে গৌতম গুপ্ত।
মুম্বাইয়ে বৃহস্পতিবার একটি 5-তলা বাড়ি ভেঙে পড়ে অন্তত 19 জনের প্রাণহানি হয়েছে বলে জানা যাচ্ছে। সংখ্যাটা আরও বাড়বে, কেননা ধ্বংসস্তূপ সরানোর কাজ এখনো চলছে। আহত হয়েছেন কমপক্ষে 30 জন। আরো কতজন ভেতরে আটকে আছেন কেউ জানেন না। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফাডনাবিস ঘটনাস্থলে এসে মৃতদের পরিবারের জন্য 5 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন। প্রতি বর্ষাতেই মুম্বাই শহরে বাড়ি ভেঙে পড়বার অনেকগুলি করে ঘটনা ঘটে, তাও এর কোনো বিরাম নেই। শহরের জরাজীর্ণ অন্তত 57,000 বাড়ি রয়েছে। পুরসভা নোটিশ দিলেও বাড়ি কেউই ছাড়তে রাজি হন না। বাসিন্দারা ঝুঁকি নিয়ে থাকেন, বলেন বিকল্প বাসস্থান কোথায়। এ সমস্যার যেন কোনো সমাধান নেই, অনন্তকাল ধরে চলতে থাকবে। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
ভারতে গত নভেম্বরে 1,500 টাকার সব নোট বাতিল করবার সিদ্ধান্ত ঠিক ছিল কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে। এ সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন গৌতম গুপ্ত কলকাতা থেকে।
গত নভেম্বর মাসে 500 টাকা আর 1,000 টাকার নোট বাতিলের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছিলেন এর ফলে ভারতের অর্থনীতি থেকে কালো টাকা একেবারে দূর করে দেওয়া যাবে। কিন্তু রিজার্ভ ব্যাংকের সাম্প্রতিক রিপোর্টে দেখা যাচ্ছে 99% বাতিল নোটই ব্যাংকে ফেরত দিয়ে আবার নতুন নোট নিয়ে যাওয়া হয়েছে। প্রাক্তন অর্থমন্ত্রী চিদম্বরম বললেন নতুন নোট ছাপতে 21,000 কোটি টাকা খরচ হয়েছে আর বাতিল নোট বাবদ রিজার্ভ ব্যাংকের প্রাপ্তি নেহাতি 16,000 কোটি টাকা। বর্তমান অর্থমন্ত্রী অরুণ জেটলি বলেছেন বিমুদ্রাকরণের অন্যতম লক্ষ্য ছিল অর্থনীতিতে নগদ টাকার ব্যবহার কমিয়ে ফেলা, সেটা সত্যি 17% কমে গিয়েছে। রিজার্ভ ব্যাংকের রিপোর্ট দেখে সব বিরোধী দলই এখন BJP-কে তীব্র সমালোচনার বাণে বিচ্ছে। কেউ বা বলছেন এ তো স্রেফ একটা আর্থিক কেলেঙ্কারি। গৌতম গুপ্ত, ভয়েস অব আমেরিকা, কলকাতা।
বাংলাদেশে শনিবার ঈদ। এর আগে সাধারণ মানুষের শহর ছাড়ার উপর ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট।
নারীর টান বাড়ি না গেলে কি আর চলে, তাই সীমাহীন দুর্ভোগ মাথায় নিয়ে হাজার হাজার মানুষ ঢাকা ছাড়ছেন। বৈরী আবহাওয়া, বৃষ্টি হচ্ছে, কালো বৃষ্টি হবে, শনিবার ঈদের দিনও বৃষ্টি হবে, আবহাওয়া দপ্তর আগাম এই খবর দিয়ে রেখেছে। অর্ধেকেরও বেশি এলাকা বন্যা কবলিত। ব্রিটিশ মানবিক সংস্থা অক্সফাম জরুরি ভিত্তিতে বাংলাদেশকে সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছে। তারা বলছে 1988 সালের পর সবচেয়ে ভয়াবহ বন্যা হয়েছে বাংলাদেশে। পানির নিচে মাটিতে মিশে গেছে কৃষকের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন। এত কিছুর পরেও ঈদ বলে কথা, বাসে ট্রেনে টাসাটাসি, লঞ্চ জাহাজের অবস্থাও একই। রাজধানী সায়েদাবাদ, মহাকালী, গাবতলী বাস টার্মিনালে অসংখ্য মানুষ এখন ভিড় করে আছেন। পাটুরিয়া, দৌলতদিয়া নৌপথে প্রচন্ড ভিড়। ফেরি পার হতে দুর্ভোগের শিকার হচ্ছেন শত শত মানুষ। যানবাহনের অতিরিক্ত চাপ, ফেরি স্বল্পতা আর নদীতে তীব্র স্রোতের কারণে সবকিছু এলোমেলো হয়ে গেছে। হাইওয়েতে গাড়ি ছুটছে তবে ধীর গতি, রাস্তার অবস্থা বেহাল। পুরনো শিরোনাম, গাড়ি চলে না রে। গরুর হাটের পরিস্থিতি অন্য, তুলনামূলকভাবে এবার দাম কম। এখানেও 20টি বাগরা দিয়েছে। ভারত থেকে অবশ্য প্রচুর গরু এসেছে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
2007 সালে আততায়ীর গুলিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনাজির ভুট্টো নিহত হন। তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে দুই পুলিশ অফিসারকে 17 বছরের কারাদণ্ড দেয়া হয়। প্রায় এক দশক ধরে ভুট্টো হত্যার মামলা চলছে। এই দুই পুলিশ অফিসারকে প্রথম দোষী সাব্যস্ত হল ও সাজা পেল। খবর শেষ হল।
আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন আমাদের ওয়াশিংটন স্টুডিও থেকে। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটারে এবং 1575 কিলোহার্টসে। মিয়ানমারে কেবল রোহিঙ্গা মুসলমানই নয়, রোহিঙ্গা হিন্দু সম্প্রদায়ের মানুষজনও নির্মমতার শিকার হচ্ছেন। এরই মধ্যে গত 3 দিনে হিন্দু সম্প্রদায়ের 157টি পরিবার বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। ঢাকা থেকে রিপোর্ট করেছেন আমির খসরু।
মিয়ানমারে যে রক্তক্ষয়ী ঘটনাবলী চলছে তার শিকার শুধু রোহিঙ্গা মুসলমানই নন, রোহিঙ্গা হিন্দু সম্প্রদায়ের মানুষজনও এই নির্মমতার শিকার। তারাও রেহাই পাচ্ছেন না। গত 3 দিনে হিন্দু সম্প্রদায়ের 157টি পরিবারের 412 জন বাংলাদেশে অনুপ্রবেশ করেছেন নানা নির্যাতনের সাক্ষী হয়ে। এদের অধিকাংশই নারী এবং শিশু। তারা এখন সীমান্তবর্তী টেকনাফ এবং উখিয়ায় আশ্রয় নিয়েছেন। হিন্দু সম্প্রদায়ের 100 জন এখন সীমান্তের নোম্যান্স ল্যান্ডে অপেক্ষমান রয়েছেন বাংলাদেশে প্রবেশের অপেক্ষায়। হিন্দু সম্প্রদায়ে যারা বাংলাদেশে প্রবেশ করেছেন তাদের ভাষ্য মোতাবেক তাদের 86 জন পরিবারের সদস্যকে মিয়ানমারে হত্যা করা হয়েছে। তবে কোন পক্ষ এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তারা স্পষ্ট করে বলতে পারেননি, কারণ নির্যাতনকারীদের শরীর কালো কাপড়ে ঢাকা ছিল বলে তারা বলছেন। যারা এসেছেন তাদেরই একজন নির্যাতনের ভয়াবহ বর্ণনা দিলেন ঠিক এভাবে। এদিকে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের টেকনাফ এলাকার সভাপতি স্বপন শর্মা রনি বৃহস্পতিবার বিকেলে টেকনাফ থেকে ভয়েস অফ আমেরিকাকে বলেন, যারা এসেছেন তারা মানবিক সহায়তার সাথে সাথে নিরাপত্তার নিশ্চয়তাও কামনা করেছেন বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে। আমির খসরু, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্যের শার্লসভিল শহরে অগস্ট মাসের মাঝামাঝি সময়ে বর্ণবাদ নিয়ে সহিংসতার যে ঘটনা ঘটেছে তার পরিপ্রেক্ষিতে ভার্জিনিয়ার বিভিন্ন এলাকায় ব্যাপক বর্ণবাদ বিরোধী প্রচারণা চলছে। ভয়েস অফ আমেরিকার ডেবরা ব্লক এমনই কিছু এলাকা ঘুরে রিপোর্ট করেছেন। এখন আপনাদের জন্য সে রিপোর্টটির অনুবাদ শোনাচ্ছি। ভার্জিনিয়ার আলেকজান্ড্রিয়ার ডেলরে এলাকাটি একটি শান্তিপূর্ণ এলাকা, বাসিন্দারা বন্ধুভাবাপন্ন। তবে একদিন এলাকাবাসীদের অবাক করে দিয়ে কিছু পরিবর্তন দেখা যায় এলাকাটিতে। এলাকার বিভিন্ন জায়গায় দেখা যেতে লাগলো শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদী গোষ্ঠীদের প্রচারিত কিছু বিদ্বেষমূলক পোস্টার। শ্বেতাঙ্গদের চরম ডানপন্থী একটি দল ব্লাড অ্যান্ড সয়েল এই পোস্টারগুলো শহরের বিভিন্ন জায়গায় লাগিয়েছে। এই পোস্টারগুলোর মাধ্যমে কৃষ্ণাঙ্গ, মুসলমান এবং অন্যান্য সংখ্যালঘু গোষ্ঠীদের লক্ষ্য করে বর্ণবিদ্বেষমূলক বক্তব্য প্রচার করা হয়েছে। তবে এলাকাবাসীরা তৎক্ষণাৎ এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছে একটি এলাকা থেকে ৫০টিরও বেশি পোস্টার ছিঁড়ে ফেলার পর এলাকাবাসী এর প্রতিবাদে পাল্টা বর্ণবিদ্বেষ বিরোধী পোস্টার লাগিয়েছে। ডেলরে এলাকার বাসিন্দা নেইল চ্যাপলিন বললেন,
That type of hatred and those negative opinions aren't things that I associate with Delray, especially not in the community that my fiance and I live in, and we just associate it with being so family friendly and open minded. So it was very upsetting.
Tini bolen Delray er moto emon ekti elakay bornobiddesher emon ghrinito kaj bhaba jay na, bishesh kore ami ebong amar bagdotto jekhane thaki. Sthaniyo byabosayira er biruddhe palta poster baniye protibad janacche. Peters AGO abar bollen,
For me it was by putting the sign, it was I have been adopted by this community, I'm part of this community now, and I'm going to stand with this community against any kind of act of racism.
Sthaniyo ekti pastry dokaner malik Peters AGO abar tini amerikay obhibashi hoye eshechilen. তিনি বললেন, শ্বেতাঙ্গ বর্ণবাদীদের এমন ঘৃণিত কাজের প্রতিবাদে আমি পাল্টা বর্ণবিদ্বেষ বিরোধী পোস্টার লাগিয়েছি আমার দোকানে, কারণ আমি জানাতে চাই যে এই সমাজে আমাকে গ্রহণ করা হয়েছে, আমি এদেরই একটা অংশ, আমি এদের সাথেই আছি যে কোনো রকম বর্ণবাদের বিরুদ্ধে। আরেকজন ব্যবসায়ী আর্ট ক্র্যাফটসের মালিক স্টেফেনি রাইটস বললেন,
We know everybody. Everybody knows everybody. We're all friends, colleagues, and it's like a personal attack on us.
তিনি বললেন, এই এলাকাতে আমরা সবাই সবাইকে চিনি। আমরা সবাই বন্ধু না হয় সহকর্মী। এটি ব্যক্তিগত আক্রমণের মতোই। বিদ্বেষমূলক এমন প্রচারণার এখানে কোনো স্থান নেই। ডেলরে এলাকাটি বন্ধুত্বপূর্ণ সহনশীল এলাকা বলে পরিচিত, যেখানে কোনো রকম ঘৃণা এবং বৈষম্যমূলক বার্তা অগ্রহণযোগ্য। সেখানকার বাসিন্দা রড কুকরো বললেন,
Free speech is protected by the Constitution, but it's not something that's sort of looked upon favorably when it's of that nature.
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের সংবিধান অনুযায়ী বাকস্বাধীনতাকে রক্ষা করা হয়েছে, তবে কোনো নেতিবাচক দিক নিজের সুবিধার জন্য ব্যবহার করা উচিত নয়। এই এলাকার একটি ফার্মেসির সহপ্রতিষ্ঠাতা স্টেসি স্টুয়ার্টস বললেন,
We have Hispanic employees, we have Muslim employees, we have Persian employees, we just have everybody. So it's very important to us that our customers also feel as welcome.
তিনি বললেন, তার ফার্মেসিতে বিভিন্ন জাতীয়তার মানুষ কাজ করে, এদের মধ্যে রয়েছে মুসলমান, হিসপ্যানিক এবং ফরাসি দেশীয়। তিনি বলেন, এটা তাদের জন্য গুরুত্বপূর্ণ যে কাস্টমাররাও যেন এখানে স্বাগত বোধ করে। এক দোকানি তার দোকানের বাইরে রিজেক্ট হেট, অর্থাৎ ঘৃণাকে প্রত্যাখ্যান করো, এই মতবাদে এক পোস্টার লাগিয়েছেন। তিনি বললেন,
It doesn't matter who started with the virulent hatred that we've heard coming out of a lot of people's mouth. It just needs to stop.
তিনি বললেন, এই ধরনের উগ্র ঘৃণিত মন মানসিকতা যেই ছড়িয়ে থাকুক না কেন, এটা বন্ধ করা উচিত। পোস্টারে লেখা রিজেক্ট হেট এখন একটি স্লোগান হয়ে উঠেছে বিভিন্ন শহরে। আজ থেকে ২০ বছর আগে প্যারিসে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান প্রিন্সেস ডায়ানা। বিশ্ববাসী তাকে আজও স্মরণ করছে শ্রদ্ধা ভরে। তার জীবনের নানা দিক সম্পর্কে কথা বলেছেন তাহিরা কিবরিয়া লেখক শামীম আজাদের সঙ্গে।
Loveliness we've lost Those empty days without your smile This torch we'll always carry For our nation's golden child Even though we try The truth brings us to tears All our words cannot express The joy you've brought us through the years
প্রিন্সেস ডায়ানা ইংল্যান্ডের রাজবধূ, ব্রিটিশ রাজপরিবারের বধূদের মধ্যে ইতিহাসে যেমন চিরস্মরণীয়, তেমনি কেবলমাত্র সেদেশেই নন, বিশ্ববাসীর কাছে ছিলেন তাদের হৃদয়ের রাজকুমারী হয়ে। কেবলমাত্র সৌন্দর্য আর ফ্যাশনে ডায়ানা অদ্বিতীয় ছিলেন না, সাধারণ মানুষের নয়নের মণি, তাদের হৃদয়ের রানী ছিলেন তিনি। তাই তো দুই দশক পরেও পৃথিবী জুড়ে মানুষ প্রিন্সেস ডায়ানাকে ঠিক একই আবেগ, ভালোবাসা আর শ্রদ্ধায় স্মরণ করেছে তাকে। ১৯৮১ সালের ২৯শে জুলাই ১৯ বছরের এই তরুণী প্রিন্স চার্লসকে বিয়ে করে যেমন সারা বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছিলেন, তার চেয়েও বেশি মানুষ বিহ্বল হয়েছে, চমকে উঠেছিল তার মৃত্যুর খবরে। তার বিয়ের দৃশ্যের সম্প্রচার প্রায় ৭৫০ কোটি মানুষ উপভোগ করেন, আর ১৬ বছর পরে অন্ত্যেষ্টিক্রিয়ার সম্প্রচার দেখেছিলেন ২৫০০০০ কোটি দর্শক। সেদিনটিতে টনি ব্লেয়ার বলেছিলেন,
"The people everywhere, not just here in Britain, everywhere, they kept faith with Princess Diana. They liked her, they loved her, they regarded her as one of the people. She was the people's princess. And that's how she will stay, how she will remain in our hearts and in our memories forever."
রাজপরিবারের পোশাকের নিয়মের বেড়াজাল ছেড়ে সাধারণ মানুষের মাঝে বেরিয়ে এসেছিলেন প্রিন্সেস ডায়ানা। আন্তর্জাতিক অঙ্গনে গ্ল্যামারাস ডায়ানা ছিলেন আইকন। তাই তো আমরা প্রায়ই ডায়ানার জীবনের একটা দিক আলোচনা করি, তার সৌন্দর্য, তার ফ্যাশন আইকন হয়ে ওঠা। কিন্তু এসব সত্ত্বেও তিনি ছুটে গেছেন মানুষের কাছে। তৃতীয় বিশ্বের দরিদ্র, শিক্ষা, চিকিৎসা ও সুবিধাবঞ্চিত মানুষকে সাহায্য করেছেন তিনি। রাজবধূ হিসেবে নিজের চারিপাশে ঐশ্বর্য আর ক্ষমতার বলয় গড়ে তোলেননি, ১০০-র ওপরে দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত ছিলেন তিনি। মানুষের কল্যাণে তিনি দেশ থেকে দেশে ছুটে বেরিয়েছেন। বিভিন্ন সমাজমূলক কাজে দানশীলতায় ছিলেন তিনি অগ্রগণ্য। মানব সেবায় নিজেকে পুরোপুরি ঢেলে দিয়েছিলেন ডায়ানা। তার এই বিশাল লেগেসি তার দুই ছেলে কতটা ধরে রাখতে পেরেছেন সে বিষয়েই কবি এবং অনুবাদক শামীম আজাদ।
ডায়ানা পর্বের সময়কাল দেখবেন আপনারা, টাইম এবং বছরের মৃত্যুতে যদি মাপেন খুব বেশি সময় নয়, কিন্তু ডায়ানার লেগেসিটা তার থেকেও বেশি পরিব্যাপ্ত হয়ে আছে। এক হচ্ছে ডায়ানা রাজকন্যা সৌরানী দৌরানীর ব্যাপার, দুই হচ্ছে রাজকন্যা বঞ্চিত একজন রাজকন্যা তার নিজের ভিতরটা কি করে ভরে তুলছেন অন্য কাজ করে, বিভিন্ন রকমের দাতব্য কর্মকাণ্ডে তিনি নিজেকে যেভাবে জড়িয়েছিলেন। অনেকে বলেন যে ঘরে যেহেতু তিনি শান্তি পাচ্ছিলেন না, তিনি বাইরের মানুষের কাছে এসে এটাকে তাকে বলা হতো পিপলস প্রিন্সেস, জনগণের রাজকন্যা তিনি হয়েছিলেন, রাজবাড়িতে তিনি যে পাননি তিনি বাইরের মানুষের কাছে কাটিয়েছেন। মৃত্যুর এই ২০ বছর পর আসলে দুই রাজপুত্র, তার নিজের দুই পুত্র হ্যারি এবং উইলিয়াম কথা বলেছেন, কথা বলেছেন এইচবিআর সঙ্গে, কথা বলেছেন বিবিসির সঙ্গে, এবং তারা বলছেন যে ২০ বছর পর আমরা যা বললাম আর আমরা বলবো না। তাদের কথার মধ্যে, তাদের ভাষার মধ্যে, তাদের ইঙ্গিতের মধ্যে, তাদের শব্দ চয়নের মধ্যে, তাদের মাকে তারা যেভাবে তুলে এনেছেন, সঙ্গে সঙ্গে আমরা সেই মায়ের বঞ্চনার ইতিহাসটাও পাই। এবং এই যে রাজকন্যা হলেন, তিনি তার ছোট ছোট ছেলেমেয়েদের স্কুলে পড়াতেন, ক্লাসরুম অ্যাসিস্ট্যান্ট ছিলেন, শিশুদের প্রতি তার প্রজ্ঞার ও মমত্ব ছিল। নিজের সন্তানদেরকে নিয়ে ডায়ানা যা করতেন, আমরা জানি যে যখন ডায়ানার পালা আসতো, দুজন যখন আলাদা জীবনযাপন করছেন, তখন ডায়ানা যখন ছেলে মেয়েদের পেতেন, উনি সোজা সাধারণ মানুষের মতো তাদেরকে নিয়ে ম্যারি গো রাউন্ডে উঠে যেতেন, যেখানে ইচ্ছে সেখানে চলে যেতেন, তাদেরকে কাতুকুতু দিতেন, নিজে কাজ করতেন তাদের, তাদেরকে পার্কে নিয়ে যেতেন, তারপর অদ্ভুত সব কার্ড লিখতেন, ওদেরকে হাসাতেন।
পুত্র অন্তপ্রাণ ছিলেন ডায়ানা। এক সাক্ষাৎকারে মাকে স্মরণ করলেন প্রিন্স হ্যারি।
"We will do everything we can to make sure that she's never forgotten and carry on all of the special gifts as such that she had and that she portrayed while she was alive. I hope that a lot of my mother's talents are shown in a lot of the work that I do. Weirdly, actually, she wouldn't be my first time to Florida, to Disney World. I ended up going there with her."
আর প্রিন্স উইলিয়াম বললেন, তার মায়ের অসমাপ্ত কাজগুলোকে তিনি এগিয়ে নিতে চান।
"What I'm doing in Africa is probably not obviously related to what she did, but it's about helping the needy and the vulnerable. At the end of the day, you have to care and you have to feel for the causes you believe in. If you don't, then it's hard to get it across to anyone else how you feel and what it means to you."
ডায়ানা ছিলেন লাজুক, নম্র, কোমল স্বভাবের। তাই তো, মানুষের হৃদয়কে স্পর্শ করেছিলেন নিবিড়ভাবে। অপরদিকে মানুষের কাছে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে উদগ্রীব ছিলেন তিনি। ১৯৮০ দশকে ছোঁয়াচে রোগ ভেবে এইডস রোগ সম্পর্কে আতঙ্ক ছিল আকাশ ছোঁয়া। ওই সময় ডায়ানা এইডস রোগে আক্রান্ত রোগীদের সাহায্যে তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছেন, তাদের সঙ্গে হাত মেলাতেন, তাদের জড়িয়ে ধরতেন। ১৯৯৭ সালের দিকে আফ্রিকায় ছুটে গিয়েছিলেন, এইডসের ওষুধ আবিষ্কার, এইডস আক্রান্তদের সেবা প্রদান ইত্যাদি কাজের জন্য এবং বিপুল পরিমাণ অর্থ দান করেছেন তিনি। নেলসন ম্যান্ডেলার সঙ্গে দেখা করেন, স্থল মাইন অপসারণ সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন, গৃহহীনদের আবাস গড়ে দিতে ডায়ানা যোগ দিয়েছিলেন সেন্টার পয়েন্টের সঙ্গে।
আমি বলতে চাচ্ছি, একজন সাধারণ মার রূপ তো ছিল ডায়ানার ভিতরে, তার মধ্যে দেবী রূপটা মানুষ দেখতে পায় যখন তিনি জনগণের জন্য যান, মাইল্ড ভিক্টিমদের জন্য যান, এই ভিক্টিমদের বাচ্চাদেরকে নিজে কোলে নিচ্ছেন। কতগুলো খবর দেখে হতবাক হয়ে গেছি, তিনি হসপিটালে যাচ্ছেন। অবাক লাগে কি, মাত্র কদিন আগে কিন্তু হেরে গিয়ে ওই যে দুজন মাইল্ড ভিক্টিমকে দেখে এসছেন, অর্থাৎ যে কোনো কারণে তার পুত্রদ্বয়ের ভেতরে তার মায়ের সেই লেগেছে গুলো ভীষণভাবে নাড়াচাড়া হচ্ছে। এতদিন পরে সেগুলো তারা বলছেনও বাইরে, যেমন প্রতি রাত্রে ঘুমোতে যাওয়ার সময় উইলিয়াম তার কন্যা এবং পুত্রকে নাকি তার মায়ের গল্প বলেন, তাদের দাদির গল্প বলেন, সেই উচ্ছল সেই রমণীর কথা বলেন যে মেয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়েছিলেন। তো আমার মনে হয় যে অনেকটা তারা শিশু ছিলেন, তো শিশু বা কিশোর ছিলেন, একজন ছিলেন ১২, একজন ছিলেন ১৫, এখন একজন ৩২, আরেকজন ৩৫। এখন তারা নিজের এমন একটা অবস্থান তৈরি হয়েছে যে তারা হয়তো কথা বলতেও পারছেন।
ডায়ানার জীবনের আরেকটা দিক ছিল একেবারেই সাধারণ, বলতে গেলে দুঃখে ভরা। প্রিন্সেস হয়েও তার বিবাহিত জীবন ছিল প্রেম বঞ্চিত।
রাজকন্যার আরো কিছু কথা আছে যে প্রিন্সের কাছ থেকে ভালোবাসা না পেয়ে বিভিন্ন সময় তার বিভিন্ন জনের সঙ্গে তার প্রেম সম্পর্কের কথা আমরা জানতে পেরেছি। একটা কথা হলো যে ফ্যাশন নিয়ে যে কথা, একটা বিশাল একটা জাহাজ আছে যার নাম কুইন ম্যারি, তাতে মাল্টি 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 মিলিয়ন ডলারের ডায়নার যে পোশাকগুলো সেগুলো প্রদর্শনের জন্য রাখা হয়েছে। এবং এই যে ডায়নার পোশাক সচেতনতা, এগুলি শুধুমাত্র ডিজাইনার নয়, ডায়নার নিজের যে উদ্ভাবনী ক্ষমতা ছিল তা দিয়ে কিন্তু ডায়নার পোশাকগুলো হতো। অনেক সময় দেখা গেছে যে তার পোশাক দিয়েও তার মনের কথাটা বলতে পারা যেত। যখন চার্লসের সঙ্গে তার চূড়ান্ত মতবিরোধ, তখন দেখা গেছে যে এমন পোশাক পরেছেন যাকে অনেক সময় বলা যেতে পারে খুব অ্যাগ্রেসিভ, খুব উন্মুক্ত। এবং তিনি তো নিজে কমিলাকে কনফ্রন্ট করেছেন, কমিলাকে বলেছেন কথা যে আমি জানি তোমাদের ভিতরে কি হচ্ছে। ডায়না কিন্তু সেই তুলনায় অনেক নরম একটি মেয়ে ছিলেন, এবং যার জন্য ডায়না নিজে বলেছেন তার এন্ড্রু মোশনের কাছে তার ইন্টারভিউতে যে আমি তখন নিজে জানি না যে আমি এরকম করে বলতে পারবো কথাটা, আমি যখন বলেছি তখন আমি নিজেকেই নিজে বাহবা দিয়েছি যে আমি তো বলতে পারলাম কথাটা মুখ খুলে। এই জটিল একটা অবস্থার মধ্যে দিয়েটাও হলো তার মনটাও তিনি দিতে পারলেন না এই রাজকন্যাকে, এই মেয়েটি ভুগলো এবং নিজের স্বামীর কাছ থেকে প্রেম না পেয়ে সে বাইরে প্রেম খুঁজে বেড়াতে লাগলো, পোশাকের মধ্যে নিজেকে মনোনিবেশ করলো যে আরো ফুটে প্রস্ফুটিত হতে লাগলো, নিজের সন্তানদের অসম্ভব ভালোবাসতে লাগলো। এবং একই সঙ্গে দেখা গেল যারা সাধারণ মানুষ আছে তাদের দুঃখ বেদনার সাথেই হলো এই মেয়েটি।
১৯৯২ সালের ৯ই ডিসেম্বর ডায়ানা ও প্রিন্স চার্লস আনুষ্ঠানিকভাবে আলাদা থাকার ঘোষণা দেওয়ার পর ডায়ানার ব্যক্তিগত জীবন অতিষ্ঠ করে তুলেছিল মিডিয়া। পাপারাৎসিদের চোখ ফাঁকি দিতে লোকচক্ষুর অন্তরালে থাকার চেষ্টা করলেও তাদের তাড়া খেয়েই অনেকটা যেন ১৯৯৭ সালের ৩১শে অগস্ট ডায়ানা চিরনিদ্রায় চলে গেলেন। তবে তার মানবিক গুণের জন্য আজও তিনি সবার হৃদয়ের রানী হয়ে আছেন।
Candles burned out long before your legend ever will. Goodbye, England's rose.
you were the grace that placed yourselves where lives were torn apart. Goodbye, this road from a country lost without your soul, who missed the wings of your compassion more than you will ever know. And it seems to me you've lived your life like a candle in the wind, never fading with the sunset when the rain set in.
আপনারা ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান শুনছেন।
ভারতে আজ প্রথমবারের মতো বেসরকারি উদ্যোগে প্রস্তুত একটি উপগ্রহ মহাকাশে পাঠানো হয়েছে। এ বিষয়ে ওয়াশিংটন স্টুডিও থেকে তাওহিদুল ইসলাম কথা বলেন আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষরায়ের সঙ্গে।
ভারতে মহাকাশ গবেষণায় এক নতুন যুগের সূচনা হয়েছে, কারণ দেশটিতে বেসরকারি উদ্যোগে নির্মিত উপগ্রহ আজ মহাকাশে পাঠানো হয়েছে। এ বিষয়ে আমরা কথা বলছি আমাদের কলকাতা সংবাদদাতা পরমাশিষ ঘোষ রায়ের সঙ্গে। পরমাশিষ ঘোষ রায়, শুরুতেই যদি আপনি এ বিষয়ে একটু বিস্তারিত আমাদেরকে জানান।
প্রথমেই বলবো যে ভারতের মহাকাশ বিজ্ঞানের পথ চলায় আজ একটা নতুন পালক সংযোজিত হলো ভারতীয় বিজ্ঞানের, মহাকাশ বিজ্ঞানের অগ্রগতির ক্ষেত্রে। সেটা হচ্ছে যে আজকে প্রথম, আজ 31 আগস্ট 2017 ভারতীয় সময় সন্ধ্যা 6:59 দক্ষিণ ভারতের অর্থাৎ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার মহাকাশ বিজ্ঞান কেন্দ্র থেকে আমাদের দেশের প্রথম বেসরকারিভাবে নির্মিত উপগ্রহ মহাকাশে পাড়ি দিল, যার নাম ইন্ডিয়ান রিজিওনাল নেভিগেশন স্যাটেলাইট সিস্টেম, যার এক কথায় নাম হচ্ছে IRNSS-1H। ইতিমধ্যেই ঘন্টাখানেক আগেই বলা যায় এটা সফলভাবে উৎক্ষেপণ করা হয়েছে।
এই উপগ্রহটি মূলত কি ধরনের কাজ করবে বা এর বিশেষত্ব ঠিক কি?
বিশেষত্ব বলতে আমরা যতটুকু জেনেছি, যেটা আমাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের পক্ষ থেকে যেটা জানানো হয়েছে, এটা মূলত তথ্য আদান প্রদানের ক্ষেত্রে এবং ব্যবসায়িক দিককে ভারতের অর্থনীতিতে বৈদেশিক মুদ্রা আমদানির জন্য এই উপগ্রহটি অনেকটা সহায়তা দান করবে ভারত সরকারকে। যেটা তৈরি করতে সময় লেগেছে প্রায় 8 মাস, যেটা বানিয়েছে বেসরকারি যে প্রতিষ্ঠান, মানে দক্ষিণ ভারতের বেঙ্গালোরের প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম যারা প্রস্তুতকারী যে সংস্থা আছে আলফা ডিজাইন টেকনোলজিস, তারা 8 মাস ধরে এটি তৈরি করেছে। গোটা প্রক্রিয়াটি দেখাশোনা করেছে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরোর 70 জন বৈজ্ঞানিকের একটি টিম। এটার ওজন হচ্ছে 1425 কেজি। ইতিমধ্যেই আমরা যেটা জেনেছি, 7টি দেশে তৈরি উপগ্রহ বা NAVIC মধ্যে একটিতে যে যান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে তার জায়গা নেবে আমাদের আজকের এই উপগ্রহটি IRNSS-1H। ভারত তথ্য আদান প্রদানের ক্ষেত্রে একটা বড় ভূমিকা পালন করবে এই উপগ্রহ এবং বৈদেশিক মুদ্রা ভারতের অর্থনৈতিক দিক থেকে ভারতকে আরো সমৃদ্ধ করবে এই উপগ্রহ, এটা আশা করছে ভারত সরকারও।
কোন ধরনের তথ্য আদান প্রদান করবে এই উপগ্রহটি?
এটা আমরা যতটুকু জেনেছি যে দেশের প্রতিরক্ষা ক্ষেত্রে তো বটেই, আর বিভিন্ন দেশকে সহায়তা দান করবে, বিভিন্ন মুসলিম কান্ট্রি যেগুলো আছে, তারপরে আমরা যতটুকু জানতে পেরেছি যে ইউরোপিয়ান কান্ট্রির কিছু কান্ট্রি থেকে যদি কিছু তথ্য নেয়, সেটা এত বিস্তারিত এখনো ওরা কিছু মানে বলেনি।
তথ্য আদান প্রদান সবসময় একটি স্পর্শকাতর বিষয় এবং সেক্ষেত্রে ভারতেই প্রথম বেসরকারি উদ্যোগে একটি উপগ্রহ মহাকাশে পাঠানো হলো। সরকারের পরিবর্তে বেসরকারি উদ্যোগ কেন?
বেসরকারি উদ্যোগ, তার একটাই কারণ, তারা বলতে চেয়েছে যে এতদিন যে এখানে বলেই দিয়েছে যে আর্যভট্ট উপগ্রহের মাধ্যমে 1975 সালে প্রথম মহাকাশ অভিযানে পা রেখেছিল ভারত সরকার, বাণিজ্যিক কাজে উপগ্রহ তৈরির অন্যতম সেরা ক্ষেত্রে উঠতে চায় ভারত, তাই এবারই তারা বেসরকারি ক্ষেত্রকে এই কাজে লাগালো, ভবিষ্যতে বেসরকারি ক্ষেত্রই এ ব্যাপারে নেতৃত্ব দেবে বলে ভারত সরকারের আশা। মানে একটা ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকেই এই উদ্যোগটাকে নেওয়া হয়েছে এবং সেইটাকে যদি সফলতা আসে, সফলতা আসবে বলে আশা করছে, এবং সেই আশাকে ভরসা করেই দেশের ব্যবসায়িক উন্নতি হতে পারে বলে এই উদ্যোগটা নেওয়া হয়েছে।
এ বিষয়ে আপনি কি কোনো বিশেষজ্ঞের সঙ্গে কথা বলতে পেরেছেন?
বিশেষজ্ঞ বলতে, আন্তর্জাতিক সম্পর্কের একজন ব্যক্তিত্ব আমাদের এখানে আছেন, তার নাম হচ্ছে পল্লব মুখোপাধ্যায়, উনি কাজটা নিয়ে একটা রিয়াকশন দিয়েছেন। আর কম্পিউটার সায়েন্সের একজন অধ্যাপক শিবাজি পাল, সেও একটা মন্তব্য করেছে, আমি সেটাও একটু শোনাতে চাই। আমি প্রথমে পল্লব মুখোপাধ্যায়ের একটা মন্তব্য বা রিয়াকশন আমি শোনাতে চাইছি।
সম্পূর্ণ দেশজ প্রযুক্তিতে ভারতীয় মহাকাশ গবেষণার কেন্দ্রের তত্ত্বাবধানে বেসরকারি প্রযুক্তি গবেষণা সংস্থা আলফা ডিজাইন টেকনোলজি সক্রিয় কর্মকাণ্ডে প্রস্তুত ইন্ডিয়ান রিজিয়নাল ন্যাভিগেশন স্যাটেলাইট সিস্টেম নামের এই উপগ্রহটি ভারতীয় মহাকাশ গবেষণার বিশ্বস্ত বাহন পিএসএলভি এক্সেল এ চড়ে পৌঁছে যাবে সূর্য তারায় ভরা মহাকাশে। যদিও তার এই উড়াল নির্দিষ্ট ছিল 4 মাস আগে, কিন্তু যান্ত্রিক খুঁটিনাটি আর বেগরমাইয়ের কারণে পিছিয়ে গেল 4-4 মাস। আজ রাধাষ্টমীর এই পূর্ণ দিনে সাত সখীকে সঙ্গে করে IRNSS-1 এ নীল দিগন্ত পেরিয়ে আমাদের দৃষ্টিসীমার বাইরে যেতে যেতে তার 3 সখীকে রেখে যাবে জিও স্টেশনারি কক্ষপথে, আর 4 জনকে পৌঁছে দেবে জিও সিনক্রোনাস কক্ষপথে। এদের প্রত্যেকের বুকের মাঝে লুকিয়ে আছে 3টি করে রুবিডিয়াল পারমাণবিক ঘড়ি, যার সাহায্যে যার ডাকনাম ন্যাভিগেশন উইথ ইন্ডিয়ান স্যাটেলাইট অ্যান্ড কনস্টেলেশন সংক্ষেপে ন্যাভিক, সেই ঘড়ির মাধ্যমে তারা পৌঁছে দেবে সঠিক সময় আর দূরত্বের হিসাব। এর বিশেষত্ব এই যে মার্কিন জিপিএস এর 24টি উপগ্রহ কক্ষপথে থাকা সত্ত্বেও ভূমিতে অবস্থিত রিসিভারের কাছে তা তেমন দৃশ্যমান নয়, কিন্তু ন্যাভিকের ক্ষেত্রে এই অবস্থা সম্পূর্ণ বিপরীত, যার ফলে ভারতবর্ষের রিয়েল টাইম ডেটা আদান প্রদান আরো স্বয়ংসম্পূর্ণ ও অধিক নির্ভরযোগ্য হয়ে উঠবে। ভারতবাসী হিসেবে আমি আজ গর্ববোধ করছি এবং সংশ্লিষ্ট সকলকে আমার আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানাচ্ছি।
একই সাথে কম্পিউটার সায়েন্সের একজন অধ্যাপক শিবাজি পাল, তিনিও তার প্রতিক্রিয়ায় আমাদের জানিয়েছেন,
একজন ভারতীয় নাগরিক হিসেবে আমি আজকে অত্যন্ত গর্বিত এবং আনন্দ বোধ করছি। একই সাথে এটি ভারতবর্ষের জন্য একটি অসাধারণ মুহূর্ত, ভারতবর্ষের কাছে একটা নতুন বাণিজ্যের দিগন্ত খুলে যাবে। এর জন্য আমরা জানি ভারতবর্ষ অলরেডি পিএসএলভি নামক রকেটের সাহায্যে প্রচুর পরিমাণে বিদেশি উপগ্রহ উৎক্ষেপণ করেছে এবং প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করেছে, কিন্তু এই উপগ্রহ তৈরি করার যে কেরামতি এটা ভারত যখনই রপ্ত করেছিল এবং সরকারি এবং বেসরকারি উদ্যোগের সাহায্যে একই সঙ্গে, সেখানে আমি মনে করি যে প্রচুর বিদেশি মুদ্রা ভারত উপার্জন করতে পারবে। বিভিন্ন আফ্রিকান কান্ট্রি এবং ইউরোপের অনেক কান্ট্রি যারা এই জিনিসটা পারে না তাদের হয়ে ভারতবর্ষ এবার উপগ্রহ বানাবে এবং উৎক্ষেপণ করবে। একই সঙ্গে বানানো এবং উৎক্ষেপণ দুটোই ভারতবর্ষের মধ্যে হবে, সুতরাং প্রচুর পরিমাণে বাণিজ্যের ক্ষেত্র প্রস্তুত হলো, এর জন্য ভারতবর্ষের কাছে বৈদেশিক মুদ্রা অর্জনের রাস্তা সুগম হলো। তবে এটা অনেক আগেই হতে পারত, যেহেতু আমরা জানি ভারতবর্ষের প্রচুর ইন্টেলেকচুয়াল প্রপার্টি, যারা ভালো ভালো সায়েন্টিস্ট তারা 80-এর দশক 90-এর দশক প্রচুর বিদেশে চলে গিয়েছেন। এইভাবে যদি আমাদের ভারতবর্ষে এত সুন্দর সাইন্টিফিক এবং টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হতে থাকে তাহলে পরবর্তী প্রজন্ম উৎসাহ পাবে দেশে থাকার, দেশের মধ্যে থেকে কাজ করার। সুতরাং সত্যি কি ভারতবর্ষের জন্য এটা একটা দারুণ সুখবর। আমি কনসার্ন সবাইকে এর জন্য অভিনন্দন জানাচ্ছি, আমার দেশের সমস্ত নাগরিকদেরকে অভিনন্দন জানাচ্ছি। এটা একটা গোল্ডেন মুহূর্ত আমাদের দেশের জন্য।
এ বিষয়ে সরকার অথবা রাজনৈতিক দল থেকে কোনো ধরনের প্রতিক্রিয়া কি পাওয়া গেছে?
রাজনৈতিক দল থেকে তেমন কোনো প্রতিক্রিয়া বা এখনো আমাদের কাছে এসে পৌঁছয়নি। যেটা প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি ইতিমধ্যে আগাম শুভেচ্ছা জানিয়েছে এটা যাতে সাকসেসফুলি ইয়ে হয়, সেটা আমরা পত্রপত্রিকায় টুইটারে এমনি অলরেডি পেয়েছি। আর যেটা বিশেষ করে বলার যে এই জাতীয় কোনো সাকসেস হলে রাজনৈতিক নেতারা বা নেতা মন্ত্রীরা আগে বা পরে তারা অনেক শুভেচ্ছা দেয়। এখনো পর্যন্ত রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী শুভেচ্ছা জানিয়েছে, আশা করছি আগামীকাল অনেক প্রতিক্রিয়াই আমরা পাব। আর বিশেষ করে যেটা বলার, ভারতবর্ষে প্রথম বেসরকারিভাবে নির্মিত মহাকাশ বিজ্ঞান একটা উপগ্রহ ভারত থেকে আজকে পাড়ি দিল, সেটা আজকে সারাদিনই ধরে ভারতবর্ষের বিভিন্ন বৈদ্যুতিক গণমাধ্যম, সমস্ত রিজিওনাল স্তরে, ন্যাশনাল স্তরে পত্রপত্রিকা এটা ভীষণভাবে এটা মানুষের সামনে তুলে ধরেছে, যেটা একটা ভারতবর্ষের বিজ্ঞানের ক্ষেত্রে একটা অন্যতম সাফল্য। এর সমালোচনার দিক বা কতটা সে সাকসেস হলো বা আদৌ হবে কিনা, পরবর্তী সময়ের কার্যকারিতাটা কি জায়গায় যাবে, কিন্তু ভারতের মহাকাশ বিজ্ঞান এটা একটা বেসরকারি ক্ষেত্রে একটা বড় উদ্যোগ, সেটা সফল হয়েছে। সমস্ত মিডিয়া এটা বিস্তারিত তাদের পত্রপত্রিকায়, টেলিভিশনে, রেডিও মিডিয়ায় সব জায়গাতেই এটা সম্প্রচার করেছে।
পরমাশিস ঘোষ রায়, আপনাকে অসংখ্য ধন্যবাদ।
আপনাদেরকেও ধন্যবাদ।
শ্রোতা বন্ধুরা, মনে রাখবেন প্রতি বুধবার সান্ধ্য অধিবেশনে প্রচারিত হয় হ্যালো ওয়াশিংটন, আমাদের কলিং শো। অনুষ্ঠান চলাকালে সরাসরি টেলিফোন করতে পারেন 2026193062।
এবার রয়েছে খেলার খবর, পরিবেশন করছেন আসানুল হক।
ধন্যবাদ। খেলার খবরে রয়েছে ক্রিকেট। শ্রোতারা অনেকেই হয়তো জানেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়াকে পরাজিত করেছে প্রথম টেস্টে 20 রানের ব্যবধানে। অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করেছিল 244 রান, আর 20 রান করতে পারলে অস্ট্রেলিয়া হয়তো জয় ছিনিয়ে নিত, কিন্তু সেটি সম্ভব হয়নি। বিশেষ করে উল্লেখ করতে হয় সাকিবের কথা, তিনি 5টি উইকেট নিলেন। প্রথম ইনিংসেও 5টি উইকেট নিয়েছিলেন, দ্বিতীয় ইনিংসে 85 রানে 5 উইকেট নিলেন, প্রথম ইনিংসে নিয়েছিলেন 68 রান দিয়ে 5 উইকেট। এই খেলা সম্পর্কে মূল্যায়ন করতে এবং বিশ্লেষণ করতে আমার সাথে যোগ দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক গাজী আশরাফ হোসেন লিপু, ঢাকা থেকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। সেই সাথে রয়েছেন নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক সদস্য ইউসুফ রহমান বাবু, আপনাকেও স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ। সালাম আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম। প্রথমেই লিপু ভাই, আপনার কাছে, বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে যে জিতল, এটি 2006 সালে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে টেস্ট খেলেছিল এবং তারপর দীর্ঘ ব্যবধানে আবার 2017 সালে এসে খেললো, কিন্তু এই প্রথম অস্ট্রেলিয়াকে পরাজিত করলো বাংলাদেশ। অস্ট্রেলিয়ার মতো একটি শক্তিশালী দলকে পরাজিত করা এই প্রথমবারের মতো ঘটলো বাংলাদেশের জন্য। এর আগে 2015 সালের দিকে নিরাপত্তার কারণে অস্ট্রেলিয়া বাংলাদেশে আসতে অস্বীকৃতি জানিয়েছিল। তো এই দ্বিতীয় টেস্ট ম্যাচ সম্পর্কে সংক্ষেপে আপনার মূল্যায়ন কি, প্রথম টেস্ট ম্যাচ সম্পর্কে?
দেখেন, মূল্যায়ন যে আমরা আমাদেরকে যে একটা সার্টেন স্টেজে নিয়ে গেছি, সেটা ব্যাটিং এবং বোলিং এ। অফকোর্স স্পিন আমাদের মূল আক্রমণের ভরসা, প্রত্যেকটা দলেরই একটা স্ট্রং পয়েন্ট থাকে, সেক্ষেত্রে আমাদের স্পিন অ্যাটাকটাই অনেক বেশি কার্যকর এবং শক্তিশালী। এবং ইম্পর্টেন্ট ছিল এর যথার্থ প্রয়োগ আমরা করতে পারবো কিনা, যেটা আমরা স্বাক্ষর রেখেছিলাম ইংল্যান্ডের সঙ্গে, এবং ইংল্যান্ডের সঙ্গে সফলতায় আমাদেরকে অনেক আত্মবিশ্বাস জুগিয়েছে। এবং অস্ট্রেলিয়ার সঙ্গে খেলার আগে বিভিন্ন জায়গাতে ধারাবাহিকভাবে যে আমরা আমাদের যে সফলতা আছে, কিছু ব্যর্থতা হয়তো আছে দেশে বিশেষ বাইরে, দেশের বাইরে স্পেশালি আমি বলবো, তো সেক্ষেত্রে আমার মনে একটা চমৎকার প্রিপারেশন ছিল এই দলটার। বিকজ যে কয়েকদিনই সময় পেয়েছিল, আমার মনে হয় যে এই কি ধরনের উইকেট তৈরি হবে তার সঙ্গে ক্রিকেটারের সঙ্গে হেড কোচের একটা বোঝাপড়া ছিল, এবং আমাদের প্রিপারেশনের ক্ষেত্রে আমরা নিজেদেরকে ঠিক সেভাবেই তৈরি করেছিলাম যে পরিকল্পনা মাফিক যেন আমরা কিছুটা অনভিজ্ঞ অস্ট্রেলিয়ান দলকে ঘায়ল করতে পারি। এবং তার জন্য এই ধরনের উইকেট সবচেয়ে ইম্পর্টেন্ট ছিল যে প্রতিপক্ষের স্পিন অ্যাটাক কিংবা সিম বোলিং অ্যাটাককে আমরা আমাদের ব্যাটসম্যানরা কিভাবে মোকাবেলা করবে, কারণ উইকেটটা খুব ইভেন ছিল না, টার্ন অ্যান্ড বাউন্স ছিল, বাউন্স গুলো আনইভেন ছিল, কিছু বল স্ট্রিং এসছে। তো সেই পরিস্থিতিতে মানিয়ে নিয়ে যে প্রতিপক্ষের বিরুদ্ধে পারফর্ম করা, একটা প্রয়োজনীয় রান বোর্ডে তুলে তোলা, সেই দুটো কাজই কিন্তু আমাদের বোলার এবং ব্যাটসম্যানরা করেছে। হয়তো ফিল্ডিংটা আমাদের অ্যাভারেজ হয়েছে, কিছু মিস হয়েছে। তো আর সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আমার কাছে মনে হয়েছে যে এই ম্যাচে যে ইউজুয়ালি আমরা যখন ব্যাকফুটে চলে যাই, তখন সেখান থেকে আমি স্পেশালি 14 ইঞ্চের কথা বলছি, আমরা ইতিপূর্বে কখনো তেমন ভাবে স্ট্রংলি ফেরত আসতে পারতাম না। হয়তো ইংল্যান্ডের সঙ্গে হয়েছিল ঘটনাটা, বাট লাস্ট ডে ফোর ডে তে ব্যাটিং করার সময় মনে হচ্ছিল যে অস্ট্রেলিয়া যে ধরনের দল, তারা যদি একবার প্রতিকূল অবস্থার থেকে অনুকূল অবস্থায় চলে যায়, তারা প্রতিপক্ষকে কখনোই ম্যাচে ফেরত আসতে দেয় না। এই জায়গায় বাংলাদেশের একটা বিরাট উন্নতি আমরা লক্ষ্য করেছি, যে ঠিক যখন ওয়ার্নার এবং স্মিথকে আউট করলো, তার পরবর্তী পর্যায়ে বাংলাদেশ যেভাবে ফেরত আসলো এবং খুব মাথা ঠান্ডা রেখে, রানের ব্যবধান কমছিল, শেষের দিকে পার্টনারশিপ হচ্ছিল, তারা আতঙ্কগ্রস্ত না হয়ে যেভাবে ম্যাচটা ছিনিয়ে নিয়ে আসতে জিতল, আমি মনে করি যে এটা সাংঘাতিকভাবে প্রশংসনীয়। একদিনের জয় আমাদের আগে অনেক বেশি আলোড়িত করতো, বাট টেস্ট ম্যাচ টোটালি ভিন্ন একটা খেলা, দুই ইনিংস এর খেলা, সেই ম্যাচে জয়ের আনন্দটাই ভিন্ন, এবং সেই দলটা যখন অস্ট্রেলিয়া হয় তখন সে আনন্দের মাত্রা সবকিছুকে চালিয়ে যায়।
একটা সময় ছিল যখন অস্ট্রেলিয়া কিন্তু দুই উইকেটে 158 রানে ছিল, তারপরে তৃতীয় উইকেটটি পড়ে যায় এবং ওয়ার্নার 112 রান করলেন, যে অসাধারণ খেললেন, এই এটার জন্য কিন্তু তাকে কৃতিত্ব দিতেই হয়। ওয়ার্নার তার এই ইনিংসকে তার টেস্ট ক্যারিয়ারের শ্রেষ্ঠ ইনিংস বলে নিজেই বর্ণনা করেছেন। আর অস্ট্রেলিয়া সম্পর্কে সাবেক অধিনায়ক ইয়ান চ্যাপেল একটা বিশ্লেষণে বলেছেন যে অস্ট্রেলিয়া দলের ফুটওয়ার্ক যথেষ্ট ভালো নয়। ইউসুফ রহমান বাবু, আপনি কি মনে করেন?
দেখেন, আমি এই প্রশ্নটার বা স্টেটমেন্টটার জবাব দেওয়ার আগে বলতে চাই যে লিপু খুব ভালোভাবে এক্সপ্লেইন করেছে দ্য রিজন ফর বাংলাদেশের ভিক্টরি, এবং সব কিছুতেই আপনার উইকেট কন্ডিশন যাই থাকুক না কেন, বোথ সাইডস প্লেড অফ দ্য সেম উইকেট, এবং অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভ স্মিথ কিন্তু এটা স্বীকার করেছে যে বাংলাদেশ হ্যাড অ্যাকচুয়ালি প্লেড মাচ বেটার দেন দ্য অস্ট্রেলিয়ান সাইড ইন ব্যাটিং অ্যান্ড বোলিং। আপনার ও তামিম ইকবালের ব্যাটিং সাংঘাতিকভাবে প্রেস করেছে, সাকিবের ব্যাটিং প্রেস করেছে, সাকিবের বোলিং প্রেস করেছে। সো ওভারঅল ম্যাচটা আমরা জিতেছি বিইং দ্য বেটার সাইড ওভার ফোর ডেজ। সো হ্যাভিং সেড দ্যাট, যেটা ও বলল যে গ্রেগ চ্যাপেল, ইয়ান চ্যাপেল যেটা বলেছে যে ফুটওয়ার্ক, দেখেন বাংলাদেশে কিংবা সাবকন্টিনেন্টে যে কোনো বিদেশি দল, সেটা আমি আগেও বলেছি, যে কোনো বিদেশি দল আউটসাইড দ্য সাবকন্টিনেন্ট ওরা সবসময় স্ট্রাগল করে, এবং অস্ট্রেলিয়ান টিম আপনার লাস্ট থ্রি ট্যুরস টু দ্য সাবকন্টিনেন্ট দে হ্যাভ লস্ট দ্য সিরিজ, শ্রীলঙ্কার সঙ্গে হেরেছে, ইন্ডিয়ার সঙ্গে হেরেছে, বাংলাদেশের সঙ্গে হেরেছে, এখন এর আগে পাকিস্তানের সঙ্গে হেরেছে ইন শারজা। সো ইট গোজ টু প্রুভ দ্যাট দে হ্যাভ নেভার বিন ভেরি গুড প্লেয়ার্স এগেনস্ট স্পিন, গুড কোয়ালিটি স্পিন বোলার্স। তো ফুটওয়ার্কের কথা বলতে গেলে টেকনিক্যালি তো এটা মানে কি বলবো, ইট ইজ অ্যান আন্ডারস্টেটমেন্ট, যে কারণ অস্ট্রেলিয়ান ক্রিকেটের প্রোগ্রাম এবং ফেসিলিটিস এবং ট্রেনিং ফেসিলিটিস মোস্ট কান্ট্রিজ থেকে বেটার। তো ওরা যখন এই সাবকন্টিনেন্টে ট্যুর করে যথেষ্ট প্রেপারেশন নেয়, ওরা জানে হোয়াট দে আর গোয়িং টু গেট ইন টু, উইচ ইজ প্রাইমারিলি দে উইল বি আন্ডার স্পিন অ্যাট্যাক 90% অফ দ্য গেম। তো এরা মেন্টালি কতটুকু প্রিপেয়ার ছিল আমি জানি না, আই এম শিওর দে ওয়ার, ফিজিক্যালি কতটুকু প্রিপেয়ার ছিল এটা কিন্তু কোয়েশ্চেনেবল, কারণ এই টিমটা আপনার আসার আগে আনলাইক দেয়ার ট্যুর টু ইন্ডিয়া যারা, তখন তারা কিন্তু দে হ্যাড প্রিপেয়ার্ড এ লট। আপনার ওই টিমটা দুবাইতে এসে ট্রেনিং করেছে দুই সপ্তাহ, প্র্যাকটিস ম্যাচ খেলেছে, এই টিমটা ফিজিক্যালি কত প্রিপেয়ার ছিল, তারপরে দে কেম আউট অফ এ টার্ময়েল। সো আই ডোন্ট থিঙ্ক দিস অস্ট্রেলিয়ান সাইড ওয়াজ রেডি টু ট্যাকল দ্য কোয়ালিটি স্পিন বোলিং অফ বাংলাদেশ। তো হ্যাভিং সেড দ্যাট, ওদের এবং ওরা কিন্তু ঢাকাতে এসে যথেষ্ট ট্রেনিং করেছে, এবং স্পেসিফিক্যালি স্পিনার্স প্রতি নজর দিয়ে ওরা যখন ব্যাটিং প্র্যাকটিস করে, ওরা কিন্তু এক প্যাডে ফ্রন্ট লেগে কিন্তু ওরা প্যাড পড়তো না। এই কারণ হচ্ছে যে দে সামহাউ ওয়ান্টেড টু মেক শিওর যে পায়ে যাতে বল না লাগে, কারণ পায়ে বল লাগে তো ব্যথা লাগবে, এর জন্য প্যাড ছাড়া ওরা ব্যাটিং প্র্যাকটিস করেছে। বাট স্টিল ওই ম্যাচ কন্ডিশনে গিয়ে আপনার টু অ্যাকচুয়ালি পারফর্ম এগেনস্ট কোয়ালিটি বোলার বা টু থ্রি কোয়ালিটি বোলার্স অন আ ট্র্যাক উইচ ইজ, যেটা লিপু বলল, টার্নিং ফ্রম ডে ওয়ান, আনইভেন বাউন্স, নট অ্যান ইজি ট্র্যাক টু ব্যাট, তো ওটা থেকে আপনি ম্যাচ, আই ডোন্ট থিঙ্ক অস্ট্রেলিয়া এই টিমটা হ্যাজ গট এনাফ প্লেয়ার্স টু ট্যাকল দ্যাট কাইন্ড অফ স্পিন অন এ টার্নিং উইকেট।
বাংলাদেশ নিজেদের পিচে খেলেছে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশ করলো 221 আর অস্ট্রেলিয়া দ্বিতীয় ইনিংসে করলো 244, অর্থাৎ বাংলাদেশ নিজেদের পিচে খেললেও তাদের দ্বিতীয় ইনিংসেও কিন্তু রান বেশ কম ছিল। সৌম্য 15 রান করলেন, তাইজুল 4, ওয়ান ডাউনে নেমে তাইজুল 4 করলেন, সেকেন্ড ডাউনে কায়েস করলেন মাত্র 2 রান, মুশফিক যদিও 41 রান করেছেন কিন্তু সাকিব 5 রান করলেন, সাব্বির 22, নাসির হোসেন কোনো রান করতে পারেননি, মেহেদি 26 রান করেছেন, শফিউল 9। তো দ্বিতীয় টেস্টের ব্যাপারে বাংলাদেশের কৌশল কি হতে পারে? এই যে ব্যাটিং পারফরম্যান্স, মূলত স্পিনারদের ওপর ভর করে বাংলাদেশ এই টেস্টে জিতল, পরের টেস্টেও বাংলাদেশকে যদি জিততে হয় লিপু ভাই, আপনার কি পরামর্শ?
দেখেন, প্রথমত আমি যেটা মনে করি যে এই টেস্টটা যে জায়গায় ঝুঁকিতে চলে গিয়েছিল সেটা হচ্ছে যে সবাই কিন্তু ঢাকার উইকেটে রান করাটা খুব কঠিন ছিল। যারা সেটল ডাউন করতে পেরেছিল তাদের, তারা যত ক্যারি করতে পারবে ততই দলটা একটা ভালো অবস্থায় পৌঁছাবে। সেটা সাকিব এবং তামিমের 155 রানটা আরো বড় হতে পারতো, কিংবা যে কোনো একজনের হয়তো সেঞ্চুরি করা উচিত ছিল এটা আমি মনে করি। ঠিক একইভাবে আমি মনে করি যে সেকেন্ড ইনিংসে তামিমের বলটা খুবই ভালো একটা বল ছিল যেটা আউট হলো, বাট মুশফিক একটু একটু ক্যাজুয়াল ছিল, মুশফিককে সেল ডাউন করে গিয়েছিলেন। সবাই কিন্তু এই ধরনের টার্নের বাউন্স উইকেটে না আত্মবিশ্বাস নিয়ে খেলতে পারে না, সেই জায়গাটায় পৌঁছতে পৌঁছতে অনেকগুলো বল দরকার। ঠিক যে জিনিসটা যে ভুলটা অস্ট্রেলিয়া করেছে, ওয়ার্নার এবং স্মিথ যথেষ্ট বল খেলেছে, পার্টনারশিপ করেছে, বাট আমার মনে হয় যে আমি ঠিক ইয়ান চ্যাপেলের সঙ্গে না গ্রেট চ্যাপেলের কথা আপনি বললেন
বলেছে
জন্যই হেরেছে, আমি ঠিক একমত নই। এখানে হয়তো কিছু প্লেয়ার তাদের ফুটবলের কারণে কিংবা লাইন ফিট করতে না পারার কারণে আউট হয়েছে, কিন্তু আপনি দেখেন ওয়ার্নার কিন্তু শর্ট সিলেকশনে ভুল করেছে, স্মিথ কিন্তু শর্ট সিলেকশনে ভুল করেছে ওই ধরনের উইকেটে ওই ধরনের পরিস্থিতিতে, কিংবা খাজা যে শর্ট খেলেছে দিনের শেষে সেই শর্ট সিলেকশনে, ম্যাক্সওয়েল লাঞ্চের পরে আগে আমরা কিছু কথা বলি টেস্ট ম্যাচের সবাই বলে সে যে শর্ট খেলেছে, এই কয়েকটা ফ্রন্ট লাইনের 4-5 জন ব্যাটসম্যানের কথা তো বলা যায় যে তারা ফুটবলের থেকে শর্ট সিলেকশনটাই প্রথমে গলত ছিল, তারপরে হয়তো ফুটবলের কথা ম্যাক্সওয়েলের ক্ষেত্রে হয়তো আসা যায় বলে একটু ভালো ছিল, বাট আমার মনে হয় যে তারা পরিস্থিতির আলোকে এই জিনিসটা তারা অনুধাবন করতে ব্যর্থ হয়েছিল যে পরবর্তীতে অনেক ব্যাটসম্যান আছে হয়তো করে ফেলছে, উইকেট তো ভালোই খেলছে এখন, কিন্তু বল পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে উইকেট পুরনো হওয়ার সঙ্গে সঙ্গে যে কিছু অনেক সময় কিছু সাডেন চেঞ্জেস আসে এক একটা সেশনের কিছু সময় বোলারদেরকে ফেভার করে, সেই জায়গায় ওয়ার্নার এবং স্মিথকে আমি বলবো এই দুজনই কিন্তু এই জায়গায় ভুলটা করেছে। আমার বিশ্বাস যে বাংলাদেশের ব্যাটসম্যানদের আগামী টেস্টেও এই জায়গায় এই ভুলটা করা যাবে না, যারা সেটল ডাউন করবেন তারা যেন ইনিংসটাকে আরো লম্বা করেন, এবং যারা রান করতে পারেননি তারা যেন ভালো করার ক্ষেত্রে মনোযোগী হয়, এবং স্পিন বান্ধব উইকেটই হওয়া উচিত আমাদের চিটাগংয়ে, আমি সেটাই মনে করি, এবং হয়তো সেটাই করার প্রচেষ্টা
ধন্যবাদ
থাকবে বাংলাদেশ দলের, কারণ যেহেতু আত্মবিশ্বাসটা নড়বড়ে হয়ে গেছে অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের, এই জায়গাটাকে মানে সমুন্নত করার জন্য কি ভালো উইকেট তৈরি করার তো কোনো মানেই হয় না, মানে ফ্ল্যাট উইকেট তৈরি তো কোনো প্রশ্নই ওঠে না।
ধন্যবাদ লিপু ভাই, আপনাকে ধন্যবাদ, আমাদের সময় শেষ হয়ে গেছে। ইউসুফ ভাই, আপনাকেও অসংখ্য ধন্যবাদ, আমরা যদি সময় পেতাম আর একটু এটা নিয়ে আলোচনা করতে পারতাম।
ওয়ালাইকুম আসসালাম,
ওয়েল ডান,
অনেক ধন্যবাদ,
অনেক ধন্যবাদ।
খেলার খবর এই পর্যন্তই।
এবার রয়েছে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন রয়েছে।
ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র সরকার লিবিয়া ন্যাশনাল আর্মি বা LNA-র সাম্প্রতিক ঘোষণা যে তারা বেনগাজির বেআইনি হত্যা সম্পর্কিত রিপোর্টের তদন্ত করবে তাকে স্বাগত জানিয়েছে। LNA-র একজন সদস্য মেজর মাহমুদ মুস্তাফা বুসাইফ আল ওয়ারফালির বিরুদ্ধে আনীত আন্তর্জাতিক অপরাধী আদালতের আইনজীবীর গ্রেফতারি পরোয়ানাকে LNA স্বীকৃতি দিয়েছে এবং তদন্ত সাপেক্ষে তাকে বরখাস্ত করেছে। এই তদন্ত যেন স্বচ্ছ এবং সুষ্ঠুভাবে পরিচালিত হয় তা নিশ্চিত করতে এবং বেআইনি হত্যাকাণ্ডের জন্য যারা দায়ী তাদের দোষী সাব্যস্ত করতে যুক্তরাষ্ট্র LNA-র প্রতি আবেদন জানিয়েছে। লিবিয়ার একজন শীর্ষ সামরিক কমান্ডার মেজর আল ওয়ারফালিকে আন্তর্জাতিক অপরাধী আদালতের বিচারকেরা 2016 এবং 2017 সালে সংঘটিত অন্তত 7টি ঘটনায় নিজ হাতে বা নির্দেশে 33 জন সাধারণ নাগরিক অথবা আহত যোদ্ধাদের হত্যার দায়ে অভিযুক্ত করেছে। মেজর আল ওয়ারফালি লিবিয়ার দীর্ঘকালীন স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির অধীনে প্রাক্তন জেনারেল খলিফা হাফতারের অনুগত। জেনারেল হাফতার বর্তমানে লিবিয়ার সবচাইতে শক্তিশালী সামরিক বাহিনীকে নেতৃত্ব দিচ্ছেন। তার বাহিনী অন্যান্য জঙ্গি দলের বিরুদ্ধে 3 বছরের অভিযান শেষে বেনগাজি পুনরুদখল করে। যুক্তরাষ্ট্র অত্যন্ত ঘনিষ্ঠভাবে লিবিয়ার চলমান সংঘাতের উপর নজর রাখছে। বেআইনি হত্যা ও নির্যাতনে অংশগ্রহণ, নির্দেশ দেয়া এবং থামাতে ব্যর্থ হওয়ায় সন্দেহভাজন সকলের তদন্ত হতে হবে এবং তাদের বিচার করা হবে। যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আন্তর্জাতিক পর্যায়ে যারা আন্তর্জাতিক মানবাধিকার বা মানবিক আইন লঙ্ঘনের জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথোপযথ ব্যবস্থা নেবে। লিবিয়ার স্বার্থেই দেশের নিরাপত্তার জন্য নিবেদিত ঐক্যবদ্ধ নিরাপত্তা বাহিনীর উপর নির্ভর করতে হবে এবং ঐক্যবদ্ধ নিরাপত্তা বাহিনীকে দেশের আইন ও আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে। ফ্রান্স, ব্রিটেন ও যুক্তরাষ্ট্র জাতীয় সংহতি সরকারের প্রতি সহায়তা পুনর্ব্যক্ত করেছে। লিবিয়া পরিচালিত রাজনৈতিক সংলাপে মধ্যস্থতা করতে জাতিসংঘের কেন্দ্রীয় ভূমিকার প্রয়োজনীয়তার প্রতি আমরা গুরুত্ব আরোপ করছি। আমরা মহাসচিবের নতুন বিশেষ প্রতিনিধি গাজেন সালামের নিয়োগকে স্বাগত জানাই এবং লিবিয়ায় রাজনৈতিক সমাধান খুঁজতে তার প্রয়াসকে সহায়তা করার আশা ব্যক্ত করছি।
আপনারা এতক্ষণ শুনলেন সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের মতামতের প্রতিফলন ছিল। এখন শুনুন সংক্ষিপ্ত সংবাদ, পড়ছেন শেগুফতা নাসরিন কোইন।
ঘূর্ণিঝড় হার্ভির কারণে বৃহস্পতিবার লুইজিয়ানা রাজ্যে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। ওদিকে টেক্সাস রাজ্যের পূর্বাঞ্চলে পানি কিছুটা কমেছে, কিন্তু সেখানে এখনও বিপুল পরিমাণে পানি জমে আছে। ঘূর্ণিঝড় হার্ভির কারণে কয়েকদিন ধরে ওই অঞ্চলে অবিরাম বৃষ্টি ও বন্যা হয়। টেক্সাসের ক্রসবিতে একটি রাসায়নিক প্রকল্প আর্কিমা ইঙ্কে দুটি বিস্ফোরণের পর লোকজনকে সেখান থেকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। আর্কিমা থেকে কালো ধোঁয়া উঠতে থাকে। আবহাওয়াবিদরা অনুমান করছেন আজ বৃহস্পতিবার লুইজিয়ানার কিছু অংশে 10-20 সেন্টিমিটার বৃষ্টি হবে। এরপর আর্কেনস, মিসিসিপি, টেনেসি এবং কেন্টাকির দিকে ঝড়ের প্রভাব দেখা যাবে। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষার জবাবে যুক্তরাষ্ট্র তার মিত্ররা তাজা বিমান মহড়া সহ বিভিন্ন ব্যবস্থা নিচ্ছে। গোয়ামের একটি ঘাঁটি থেকে 2 B-1 বোমারু বিমান, জাপানের একটি ঘাঁটি থেকে 4 F-35 জঙ্গি জেট কোরীয় উপদ্বীপের আকাশে শক্তি প্রদর্শনের 10 ঘন্টার এক মহড়ায় অংশ নেয়। জাপানের জলসীমার আকাশে আমেরিকান জঙ্গি বিমানের সঙ্গে যোগ দেয় জাপানি সামরিক বিমান। কোরীয় উপদ্বীপের আকাশে দক্ষিণ কোরিয়ার জঙ্গি জেট যোগ দেয়। তারা পিলসুং রেঞ্জ প্রশিক্ষণ এলাকায় তাজা অস্ত্র ব্যবহার করে। বৃহস্পতিবার অন্তত 20 রোহিঙ্গা প্রাণ হারায় যখন যে নৌকোয় তারা মিয়ানমারের সহিংসতা থেকে পালিয়ে যাওয়ার জন্য বাংলাদেশে যাচ্ছিল, সেই নৌকো তলিয়ে যায়। বাংলাদেশের উপকূলরক্ষীরা মৃতদেহগুলো উদ্ধার করেছে, তাদের অধিকাংশই শিশু। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা IOM বলেছে অন্তত 18,000 রোহিঙ্গা মুসলিম বিগত সপ্তাহে প্রতিবেশী দেশ বাংলাদেশে পালিয়ে গেছে। মিয়ানমারের রাখাইন রাজ্যে নিরাপত্তা বাহিনীর ওপর রোহিঙ্গা বিদ্রোহীদের সমন্বিত আক্রমণের ফলে সেনাবাহিনীর সঙ্গে নতুন করে যে লড়াই শুরু হয় সেটা থেকে রোহিঙ্গা মুসলিমরা পালাতে চেষ্টা করছে। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত নিকি হেলি বলেছেন মিয়ানমারে গণতন্ত্রকে আমেরিকা সমর্থন করে এবং রাখাইন রাজ্যে উগ্রবাদী গ্রুপগুলোর আক্রমণের তীব্র সমালোচনা করেছেন তিনি। কিন্তু রাষ্ট্রদূত নিকি হেলি মিয়ানমারের নিরাপত্তা রক্ষীদের সতর্ক করে দিয়েছেন যে তারা যেন বেসামরিক লোকজনদের ওপর আক্রমণ চালানো থেকে বিরত থাকে। 2007 সালে আততায়ীর গুলিতে পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী বেনাজির ভুট্টো নিহত হন। তাকে রক্ষা করতে ব্যর্থ হওয়ার অভিযোগে 2 পুলিশ অফিসারকে 17 বছরের কারাদণ্ড দেয়া হয়। প্রায় 1 দশক ধরে ভুট্টো হত্যার মামলা চলছে। এই 2 পুলিশ অফিসারই প্রথম দোষী সাব্যস্ত হলেন ও সাজা পেলেন।
আর এর সঙ্গে শেষ হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে প্রচারিত আমাদের আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রযোজনা করলেন তাহিদুল ইসলাম, প্রকৌশলী ছিলেন লিনাস রিংকোস। আমি সাবরিনা চৌধুরী সবাইকে আবারও আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.